exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.0। শুরু হয়ে গেছে কুয়াশা, শুরুতে রয়েছে কুয়াশা এক্সপাইজের গল্প। আর আপনাদের সঙ্গে আছে আমি শারমিন। আজকে কুয়াশার এক্সপাইজে যে সত্য ঘটনাটি শুনবেন তার নাম হচ্ছে দ্য লিপস্টিক কিলার। আসুন তাহলে শুনি কুয়াশা এক্সপাইজের সত্য ঘটনা দ্য লিপস্টিক কিলার। গল্পের পর আবারও ফেরত আসছি। ঘটনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের সময়কার ইউনাইটেড স্টেটসের বৃহত্তর শহরের একটি শীতাহ। 1945, মাত্র কয়েক মাস হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। পুরো শহর জুড়ে তখন শান্তি বিরাজ করছিল, কিন্তু এই শান্তি খুব বেশি ছিল না সেখানকার এই যুগে। একদিন দিনের বেলা এক তরুণী তারই বাড়িতে তার 43 বছর বয়সী মা জোসেফিন রসের লাশ খুঁজে পায়। লাশ খুঁজে পায় মায়ের বেডরুমে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সবকিছু তদন্ত করে দেখে। রসকে প্রথমে গায়ে প্রচন্ড আঘাত করে, তারপর ছুরি মারা হয়। মরে যাবার পর পুলিশ খুব সতর্কভাবে মৃতদেহটি বাথরুমে নিয়ে পরিষ্কার করে যেন শরীরে কোনো চিহ্ন না থাকে। তারপর মৃতদেহটিকে বিছানায় শুইয়ে দেয়। এরপরে পুলিশই খুন সম্পর্কিত কোনো প্রমাণ খুঁজে পায় না। জোসেফিন রসের খুনের ঘটনার 6 মাস পর 10 ডিসেম্বরে আরেকটি লাশ পড়ে। 33 বছর বয়সী তরুণী ফ্রান্সিস ব্রাউন, যাকে তার নিজের বাড়ির বাথরুমের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশ ময়না তদন্ত করে জানতে পারে যে খুনির ফ্রান্সিসকে প্রথমে 2 বার গুলি করে, তারপর তাকে ছুরিকাঘাত করে। পুলিশ এর চেয়ে বেশি কোনো প্রমাণ খুঁজে পায় না। জোসেফিন রস আর ফ্রান্সিস ব্রাউনের খুনের পর তাদের দুজনেরই লাশ একদম ধোয়া পরিষ্কার অবস্থায় পাওয়াতে পুলিশ এটা বুঝতে পারে যে এই দুইটা খুনের খুনি একজনই। তবে খুনি একটা জিনিস রেখে যায়, বলা যায় এটা তার একটা চিহ্ন। সেটা হচ্ছে যাবার আগে সে দেয়ালে লিপস্টিক দিয়ে লিখে রেখে যায়, ফর হেভেন সেক ক্যাচ মি বিফোর আই কিল মোর, আই ক্যানট কন্ট্রোল মাইসেলফ। এছাড়া পুরো ঘরে আর কোনো প্রমাণ ছিল না, কিন্তু এই লিপস্টিক দিয়ে লেখা থেকেও তেমন কিছু পরিষ্কার বোঝা যায় না। খুনিকে শুধু একটি নাম দেওয়া যায়, দ্য লিপস্টিক কিলার। এবার শিকাগোতে বসবাসকারী সবাই একটু ভয় পেয়ে যায়, কারণ এই দুইজনের মৃত্যুর বা খুনের পেছনে তাদের কোনো অপরাধ ছিল। তার মানে খুনি নির্বিচারে তার নিজের ইচ্ছে মতো যে কাউকে খুন করছে এবং ভবিষ্যতে আরো করতে পারে। আশেপাশে সবাই সতর্ক হয়ে যায়। সবাই ধারণা করতে থাকে যে খারাপ কিছু একটা হবে সামনে। কিন্তু আর মাত্র 1 মাস পরই যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে এটা কেউ আঁচে করতে পারে। 1946 সালে জানুয়ারি মাস, শিকাগো শহর কিছুটা নিশ্চিন্ত। পুলিশ ধরে নিয়েছিল যে সেই লিপস্টিক কিলার এখন গাছে গিয়েছে, কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে দিল। সে কেউ চিন্তাও করতে পারেনি যে 17 বছর বয়সী এক কিশোর, যে কিনা এই শহরে জন্ম নিয়েছে, বেড়ে উঠেছে এই শহরে, আর এই কিশোরে কিনা 1946 সালের সবচেয়ে আলোচিত একজন হয়ে উঠবে। আর এটা শুধু 1946 সালে সীমাবদ্ধ থাকবে না, এমনকি এখনো মানুষকে আলোড়িত করে তুলবে। বেটি ডেগনাম টিম জানায় 1945 সালে সে তার পরিবার সহ শিকাগো শহরে চলে আসে। এখানে তার বাবা খুব ভালো একটা চাকরি পায়। তাদের পরিবার বলতে সে আর তার মা, তার বাবা আর ছোট বোনই ছিল শুধু। তার এজওয়াটার ব্রিজের উত্তর দিকের এলাকার একটি ফ্ল্যাট উঠছে। বেটির ছোট বোন সুজানের বয়স তখন মাত্র 6 বছর। 1946 সালের 7ই জানুয়ারি স্কুলে ক্রিসমাসের ছুটি শেষ হয়েছে মাত্র। বেটির মা প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য সকালে বেটির রুমে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর সে এগিয়ে যায় সুজানের রুমের দিকে, কিন্তু সে রুমে গিয়ে দেখে সুজান নেই। বাসে সব জায়গায় খোঁজাখুঁজি করে, কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। সুজান খুবই চঞ্চল আর দুষ্ট প্রকৃতি ছিল। তার মা শুরুতে ভেবেছিল হয়তো স্কুলে না যাবার জন্য কোথাও লুকিয়ে আছে। এই জন্য বাসার আনাতে কানাতে বাড়ির বাইরে সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না সুজান। 6 বছরের বাচ্চা ছেলে কোথায় গেল? সুজানের মা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পুরো বাড়ি তল্লাশি চালায়। তারপর তারা সুজানের ঘরে গিয়ে সব দেখে এবং জানায় যে কেউ একজন এই ঘরে এসেছিল। তারপর সে পালিয়ে যায় ঘরে জানানো দিয়ে। পুলিশ তাদের ঘরে আরেকটা জিনিস খুঁজে পায়, সেটা হচ্ছে যে সুজানকে কে নিখোঁজ করেছে সে লিখে রেখে গেছে $20,000 রেডি রাখতে, আর ভুলের জন্য FBI অথবা পুলিশকে খবর দেওয়া না। এটা দেখে স্বাভাবিকভাবে বলে দেওয়া যায় যে কেউ টাকার লোভে সুজানকে অপহরণ করেছে। পুলিশ সারাদিন ছোট্ট মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। এমনকি তাকে যে আসলেই অপহরণ করা হয়েছে এর অন্য কোনো প্রমাণও পাওয়া যায় না। আবার অপহরণকারী টাকা নেওয়ার জন্য কোনো যোগাযোগও করেনি। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। সেদিন বিকেলেই সব চিন্তার অবসান ঘটে। কিন্তু এর ফল সুখকর ছিল না, বরং দৃশ্যটা ছিল খুবই নির্মম আর ভয়াবহ। সেদিন সুজানকে কোথাও খুঁজে না পেয়ে পুলিশ এক নামবিহীন তথ্যের উপর ভিত্তি করে সেই এলাকার ম্যানহোলের ভেতরে তল্লাশি চালানো শুরু করে। তারপর তারা যা খুঁজে পেল এর জন্য কেউই হয়তো প্রস্তুত ছিল না। এক ম্যানহোল থেকে সুজানের মুখমণ্ডল মানে মাথা খুঁজে পাওয়া যায়, তারপর আরেক ম্যানহোল থেকে তার হাত। এভাবে তল্লাশি চালাতে চালাতে একের পর এক করে ভিন্ন ভিন্ন ম্যানহোল থেকে তার শরীরের বাকি অংশগুলো খুঁজে পাওয়া যায়। আগের বছরের দুইটা খুন আর এবারে একটা ছোট্ট বাচ্চাকে তার বাসা থেকে তুলে নিয়ে এভাবে নির্মমভাবে হত্যা করে ম্যানহোলের ভিতরে ফেলে রাখা, এই ঘটনায় পুরো শিকাগো শহর থমকে যায়। সব পত্রিকায় শুধু সুজানের মৃত্যু সংবাদই হেডলাইন হতে থাকে কয়েকদিন। মাত্র 6 বছরের একটা বাচ্চা মেয়ে এরকম ভয়ঙ্কর মৃত্যুতে পুরো মিডিয়ায় সাড়া পড়ে যায়। সব মিডিয়া পুলিশকে তাগাদা দিতে থাকে সুজানের খুনিকে খুঁজে বের করার জন্য। 1946 সালের 26শে জুন 17 বছর বয়সের ছিচকি চোর সুজানের বাড়ির পাশ থেকে ধরা পড়ে। তার নাম উইলিয়াম হেনরি। 17 বছর বয়সী কিশোর ইউনিভার্সিটি অফ শিকাগোর একজন ছাত্র, কিন্তু এর পাশাপাশি সে একজন ডাকাত কিংবা চোর। এজওয়াটার ব্রিজের উত্তর দিকের এলাকা একটু নীরব হওয়াতে এদিকের বাড়িগুলি তাকে দেখে সাধারণ ছিটকিতে হচ্ছে বেশি কিছুই মনে হয় না। মানে সাধারণ এক কিশোর যে কিনা একটু বাড়তি টাকার জন্য চুরি করে, একটু বেশি কিছু। কিন্তু যখন সে পুলিশের কাছে ধরা পড়ল তখন তার সাথে শুধু ছুরি না, একটা পিস্তলই ছিল। আর সেই পিস্তল দিয়ে পুলিশের সাথে গোলাগুলিও করে। বয়স কম হয় আর তেমন দক্ষতা না থাকাতে তার গুলিতে পুলিশ কিংবা অন্য কেউ আহত বা নিহত হয় না। পুলিশ তাকে ধরে ফেলে এবং সরাসরি আটক করে নিয়ে যায়। খুনে সম্ভাব্য আসামি করে হাজতে ধরে থাকে। এরপর শুরু হয় তদন্ত। উইলিয়াম হেরনেস এর সম্পর্কে সব তথ্য বের করতে থাকে পুলিশ। তারপর আস্তে আস্তে বেরিয়ে আসে যে সুজানের বাসায় যে নোটটা পাওয়া গিয়েছিল সেখানে একটা আঙুলের ছাপ পাওয়া যায়। সেই আঙুলের ছাপের সাথে উইলিয়ামের হাতের আঙুলের ছাপ একদম। আবার সেই নোটের হাতের লেখার সাথেও উইলিয়ামের হাতের লেখা হুবহু মিলে যায়। এভাবে আস্তে আস্তে ইনভেস্টিগেশন আরো চলতে থাকে। এভাবে বেরিয়ে আসে যে ফ্রান্স ব্রাউনের বাড়িতে লিপস্টিক দিয়ে যে লেখাটা ছিল সেটা উইলিয়ামের হাতে লেখা। এবার আর বুঝতে বাকি থাকে না যে উইলিয়ামই আসলে তার লিপস্টিক কিনা। কিন্তু এখানেই শেষ। এবার উইলিয়ামকে স্বীকারই করতে হবে, তাকে নিজ মুখে তিন খুনের কথা স্বীকার করে নিতে হবে এবং সেই সাথে কেন খুন করেছে সেগুলোও তাকে বলতে হবে। কিন্তু উইলিয়াম কিছুতেই রাজি হয় না, সে স্বীকারোক্তি দেবে না বলে জানায়। কিন্তু 17 বছর বয়সী কিশোরকে সত্যিটা মেনে না নিলে কি কি উপায় তার মুখ থেকে সত্যি বের করে আনা যায় সেটা পুলিশ খুব ভালো করেই বুঝিয়ে দেয়। এসব শুনে ভয় পেয়ে যায় উইলিয়াম আর তারপর সবকিছু নিজে স্বীকার করে দেয়। দুজন নারী আর একটা শিশু খুনের দায় কোর্টটাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তার অপ্রাপ্ত বয়স আর মানসিক অবস্থা বিবেচনা করে। এই তো শুনলেন উইলিয়াম হেরনেসের কাহিনী। X-Files. এবার আসা যাক আসল লিপসের কিরায়ের কথা। 1946 সালে 17 বছর বয়সী এক তরুণ উইলিয়াম হেরনেসকে জেলে পাঠানো হয় দুজন নারী আর একজন বাচ্চাকে খুনের আসামি করে। কিন্তু আসলে কি সে খুন করেছিল তিনজনকে? সে নিজে খুনের দায় স্বীকার করে দেয়, কিন্তু সে দাবি করে যে সে নাকি সেই সময় ইলেকট্রিক চেয়ারে বসে শক খাওয়ার ভয়ে আগেই সব স্বীকার করে নিয়েছে। কিন্তু আসলে সেই খুনের সাথে কোনোভাবেই জড়িত ছিল না। উইলিয়াম হেরনেস জানায় তার জীবন খুব ভালোই চলছে, বাকি আর দশটা ছিল না। কিন্তু 1946 সালের ঘটনা তার পুরো জীবনটাই পাল্টে দেয়। সে বাসা থেকে হাত খরচ কোনো টাকা পেত না, নিজেই পার্ট টাইম একটা চাকরি করে নিজের খরচ চালায়। প্রায় সময় এগিয়ে তার পোষাত না, তাই সে এদিক সেদিক থেকে চুরি করত। কিন্তু কখনো কারো ক্ষতি করেনি। সাধারণত বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে দেখতো কোনো বাসা আনলক করা কিনা, তারপর লুকিয়ে লুকিয়ে সে বাসায় ঢুকে মানিব্যাগ খুঁজে বের করে সেখান থেকে টাকা নিয়ে চলে আসে। যেদিন পুলিশের কাছে ধরা পড়ে সেদিন বিকেলে তার প্রেমিকার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু হাতে কোনো টাকা ছিল না যেটা দিয়ে সে প্রেমিকার সাথে দেখা করতে পারে। তাই যখন আনলক করে খালি বাসা খুঁজতে থাকে সে টাকা ছেড়ে দিতে সে, কিন্তু তখনই পুলিশ তাকে দেখে পায়। তাকে দেখে নাকি পুলিশ গুলি ছোড়ে, কিন্তু সে এই জবাবে কোনো গুলি ছোড়েনি। সে যখন পালিয়ে যাচ্ছিল তখন নাকি কেউ একজন পেছন থেকে এসে তার মাথায় একটা চারা গাছের মাটির জব আনে, তারপর সে মাটিতে পড়ে যায়। আর তারপর নাকি পুলিশ বাহিনী এসে তাকে সে তিনজনের ঘরে জিজ্ঞেস করে, অজ্ঞান হবার আগ পর্যন্ত এত কিছু জানে। এরপর জ্ঞান ফিরে এলে সে নিজেকে একটা বন্ধ রুমে শুধুমাত্র একটা লাইটের নিচে খুঁজে পায়। সেখানে প্রায় এক সপ্তাহ তাকে হালকা খাবার ছাড়া আর কিছু দেওয়া হয়নি, তাকে কারোর সাথে কোনো রকম যোগাযোগও করতে দেওয়া হতো না। উল্টো অনেক অত্যাচার চালাতো তার উপর, তাই বাধ্য হয়ে তিনজনের খুনের দায় স্বীকার করে নিতে হয়। কিন্তু জেলে থেকে সে বারবার বলে যেতে থাকে সে তিনজনকে খুন করেনি। 1954 সালে সুপ্রিম কোর্টে উইলিয়াম হেরনেস এর উকিল অনুরোধ করে এই কেসটা আবার নতুন করে তদন্ত করতে, কারণ সে বলে উইলিয়াম এর সাথে কোনোভাবে জড়িত না। তাই শুধু শুধু একজন কেন শাস্তি পাবে যে অপরাধের সাথে জড়িত ছিল না? কিন্তু কোর্ট এই অনুরোধ নাকচ করে দেয়। তারপরে উইলিয়াম হেরনেস নিজেকে নির্দোষ বলে দিতে, কিন্তু তার এসব কথা শোনার মতো তেমন কেউ ছিল, তার কথা কেউ বিশ্বাস করত না। এভাবে কেটে গেল আরো 32 বছর, অর্থাৎ সময় তখন 1986 সাল। উইলিয়াম হেরনেসের সাথে পরিচয় হয় ডেলোস কেনেডির সাথে। ডেলোস তখন পুলিশ ডিপার্টমেন্টে কাজ করত, তার বাবাও পুলিশ ডিপার্টমেন্টে ছিল, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে মারা যায় তার বাবা, যার ফলে বাবার ভোটটা মেয়ে পেয়ে যায়। এই ভদ্রমহিলা শুধু উইলিয়ামের কথা শুনে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, কারণ তার ধারণা উইলিয়াম সত্যি বলছে সে আসলে এই খুনগুলোর সাথে কোনোভাবেই জড়িত ছিল, বরং আসল খুনি বাইরে মনের আনন্দে ছিল। রয়ে যাচ্ছে পুলিশের ধরা ছোঁয়া দেয়। তারপরে সে শুরু করে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন করতে করতে কেনেডি উইলিয়াম সম্পর্কে আস্তে আস্তে অনেক কিছু জানতে শুরু করে। কেনেডি যতই জানতে থাকে ততই অবাক হতে থাকে। উইলিয়ামের ব্যাপারে পত্রিকাগুলোতে যেমনটি লেখালেখি হয়েছিল সেটা মোটেও সেরকম না। সে স্বভাবে খুবই ভদ্র একজন, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার বা ঝগড়াঝাটি করে, এমনকি সে জেলে আটক থাকা অবস্থায়ও কারোর সাথে খারাপ আচরণ করে, সব সময় সবার সাথে ভালো ব্যবহার করত, জেলে সব নিয়ম কানুন মেনে চলত, কারো অবাধ থাকত না। আবার উইলিয়ামই একমাত্র আসামি যে কিনা জেলে থেকেও নিজের পড়াশোনা চালিয়ে গেছে, এমনকি সে ডিগ্রিও অর্জন করেছে। সে জেলে থাকা অবস্থায় তার অবসর সময়ে বসে বসে কীভাবে জামা কাপড় সেলাই করতে হয় সেটাও শিখে গিয়েছিল। এখানে শেষ না, নষ্ট টেলিভিশন কীভাবে ঠিক করতে হয় সেটাও সে শিখেছিল। এছাড়া উইলিয়াম আরেকটা কাজ খুব ভালো করতে পারত, আর সেটা হচ্ছে সে খুব ভালো ছবি আঁকতে পারত। পেন্টিং এর এই অভ্যাসটা তার খুব ছোটবেলা থেকেই ছিল। এখানে সে তার গুণ দিয়ে তার সাথে জেলে থাকা অন্য আসামিদেরও সাহায্য করেছে অনেক। যে আসামিগুলো মানসিক সমস্যা বা ডিপ্রেশনে ভুগত তাদেরকে সে ছবি আঁকা শেখাত, এভাবে তারা তাদের অবসর সময় কাটাত। একজন খুনি কিংবা অপরাধী কিভাবে এতটাই নম্র ভদ্র আর উচ্চশিক্ষার অধিকারী হতে পারে এই ব্যাপারটি কর্তা নামে কেনেডি 1991 সালে ডেলোর্স কেনেডি উইলিয়ামকে নিয়ে একটা বই লিখে, সেখানে একজন মানুষের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও সে মিথ্যে স্বীকারোক্তি দিয়ে জেলে যায় আসামিকে। পরবর্তীতে আরো জানা যায় যে উইলিয়াম হেরনেসের পরিবারের অবস্থা খুব বেশি ভালো ছিল না। তার বাবা ছিলেন একজন মাদকাসক্ত, এ নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগেই থাকে। তার বাবা কোনো কাজ করতো না, তার মা নিজেই কাজ করে তাদের সংসার চালান, টাকা পয়সার খুব অভাব ছিল তাদের, এই কারণে সে বাসা থেকে টাকা নিতে পারত। পার্ট টাইম কাজ করার পাশাপাশি সে মানুষের বাসা থেকে টাকা চুরি করত, আর তার ছোট ছোট অপরাধ করার প্রবণতাই তাকে পুলিশের কাছে সন্দেহজনক করে। পুলিশ মনে করে যে দ্য লিপস্টিক কিলারের রহস্য উদ্বোধন করা হয়ে গেছে, উইলিয়ামই আসল লিপস্টিক। কিন্তু কেনেডির মতে এই ধারণা ভুল। ছোটবেল থেকে কলেজ পর্যন্ত উইলিয়ামের খুব ভালো বন্ধু ছিল যার নাম ফ্যান। সেই জানায় উইলিয়াম এমন একজন মানুষ যে কখনো তার ক্ষতি করার কিছু চিন্তা করতে পারত। কিন্তু হ্যাঁ, এটা সত্যি এসে চুরি করত সেটা তার ভালো স্বভাব ছিল, কিন্তু এটা তাকে করতে হতো আর কোনো উপায় না পেয়ে। তবে ফ্যান কখনো এটা ভাবতেও পারেনি যে তার বন্ধু উইলিয়াম কখনো কাউকে খুন করতে পারে। এই রিয়েলিস্টিক খেলার মার্ডার কেস নিয়ে আবার আলোচনা শুরু হয়, আবার নিজেকে ছড়িয়ে যায়। তবে এবার সাংবাদিকরা লিপস্টিক কিলারের সাথে জর্জ বার্নেম নামে একজনের যোগসূত্র পুরুষ, কারণ সে তরুণ বয়সে ছিল খুব পাশবিক আর ধর্ষণ প্রবণ। কিন্তু উইলিয়াম তো নিজেই তিন খুনের দায় স্বীকার করে নিয়েছিল কোর্টে। এবার কেনেডি নিজেই কোর্টকে চ্যালেঞ্জ করে, 6 বছরের বাচ্চা সুজানের ঘরে যে নোট পাওয়া গিয়েছিল সেটা থেকে হাতের আঙুলের ছাপ পাওয়া যায় সেটাকে আসলে উইলিয়ামের ছিল কিনা, এবারে কেসটা একটা নতুন মঞ্চে, কারণ এই চ্যালেঞ্জ করার পর পুলিশ আবার সব প্রমাণ খুঁজে দেখে। কিন্তু এর মধ্যে তেমন কোনো পরিবর্তন আসে না। সব প্রমাণ আদালতে রিলিয়ান্সের দোষী দাবি করে। তারপরে তদন্ত চালিয়ে যায় কেনেডি, কিন্তু সবকিছু তদন্ত করে কেনেডি কিছুটা হতাশ হয়ে পড়ে, কারণ সে নিজেই তার ধারণা ভুল প্রমাণ করে ফেলে। উইলিয়ামই আসল দাবি করছিল। উইলিয়াম খুব চতুর প্রকৃতি, তাই সে দীর্ঘ সময় জেলে থাকার এক ঘেয়ে তা কাটানোর জন্য মিথ্যে গল্প সাজায়, আর সেভাবেই অভিনয় করতে সবাই তার কথা আস্তে আস্তে বিশ্বাসও করে ফেলতে শুরু করেছে। পুলিশ এত সহজে ভরতে যাবার না, তাই উইলিয়ামের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য তাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে সব দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেখানে সব কিছু আবারও স্বীকার করে নেয় উইলিয়াম, কিন্তু সে তার এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের কোনো কারণ জানায় না। জিজ্ঞাসা করা হলে সে প্রতিবারই চুপ ছিল। বাকি জীবনটা জেলেই কাটাতে হয় উইলিয়াম হেরনে। বয়সের সাথে সাথে খুব অসুস্থ হয়ে পড়ে, আস্তে আস্তে তার ডায়াবেটিস ধরা পড়ে, সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তার পায়ের হাড়ে সমস্যা দেখা দেয়, ঠিক মতো হাঁটতেও পারে না। তারপর তার চোখের জ্যোতিও আস্তে আস্তে কমে যেতে শুরু করে। তারপর 26 ফেব্রুয়ারি 2012 তাকে জেল থেকে ইউনিভার্সিটি অফ ইন্ডিয়ান মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বেশ কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর 5 মার্চ 2012 সে মৃত্যুবরণ করে। বন্ধুরা, এতক্ষণ ধরে শুনছিলেন আজকে কুয়াশার এক্সপাইজের কাহিনী, যার নাম দ্য লিপস্টিক কিলার, যেটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনীতে যাবার। আজকের কুয়াশার মূল গল্পটি লিখেছেন আপনাদের জন্য নাদিয়া ইসলাম মিতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরছি। আপনার সঙ্গে আছি আমি আরজে শর্মিল, আর আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM, যেখানে চলছে কুয়াশা। সামিউল চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তার অন্য একটা পরিচয় হচ্ছে লেখক হিসেবে ছদ্মনাম অরণ্য সাহিয়া ব্যবহার করে উপন্যাস লেখেন তিনি। তার বেশ কয়েকটি উপন্যাস ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হয়েছে। এবারে লম্বা ছুটিতে একটা নির্জন জায়গা সে খুঁজছিল লেখালেখির জন্য। তার পরবর্তী উপন্যাসের প্লটের জন্য নিরিবিলি একটা জায়গা খুব প্রয়োজন ছিল। তাছাড়া স্ত্রী মীরার অভিযোগ, তাদের মেয়ে অরণি হওয়ার পর থেকে ঢাকার বাইরে কখনোই যাওয়া হয়েছিল তাদের, আর এমনিটা বাসায় সময় না দেওয়ার অভিযোগ তো আছেই সবসময় মীরার। সামিউল ভাবল সুযোগ যখন পাওয়া গেছে মীরা আর অরণিকে নিয়ে লম্বা ছুটিতে একটু রিল্যাক্স ট্রিপ দেওয়া যায়। সামিউলের ছোটবেলার বন্ধু সুব্রতর বাবা পাহাড়ে একটা জায়গা কিনেছিল, সেখানে একটা পুরনো ব্রিটিশ বাংলো ছিল, ওরা ওখানে ছুটি কাটাতে যেত। পরে ওরা সবাই আমেরিকা চলে যায়। এরপর থেকে সে বাংলোটা রিসর্ট হিসেবে ব্যবহার হতে থাকে। শুধুমাত্র আমন্ত্রিত বিশেষ অতিথিদের জন্য রিসর্টে থাকার ব্যবস্থা আছে। বাংলোটির নাম আলোহা হিল রিসর্ট।
বাবা বাবা দেখো, পাহাড়ের উপর থেকে ওই ঘরগুলো কি ছোট ছোট দেখাচ্ছে।
মা, ওভাবে মাথা বের করতে হয় না, ব্যথা পাবে তো।
এত দুষ্ট হয়েছে মেয়েটা। অরি চুপ করে বসো তো, আমরা চলে এসেছি, রিসোর্টে গিয়ে সব দেখো। এখন ওভাবে মাথা বের করে দেখতে হবে না।
আচ্ছা বাবা, ওই রিসোর্টটাকে পাহাড়ের একেবারে উপরে, ঘুম থেকে উঠলে বারান্দা থেকে কি মেঘ ধরা যাবে?
তুমি গতবার ওর বাবা মার সাথে দার্জিলিং গিয়েছিল, ও সকালে উঠে দেখে পুরো ঘর কেমন যেন কুয়াশা হয়ে আছে। ওর মা নাকি বলছিল ওটা মেঘ।
তোমার মেয়ে তো মনে হচ্ছে তোমার মতোই লেখক হবে, এখন থেকে মেঘ ছোঁয়ার ব্যাপার নিয়ে চিন্তা করছে।
আমার তো মনে হচ্ছে ব্যাপারটা উল্টো, পাহাড় বৃষ্টি মেঘ এগুলো তো তুমিই বেশি ভালোবাসো। তোমার সাথে আমার সম্পর্কের শুরুই তো হয়েছিল শিলংয়ে, মনে আছে?
থাক আর বলতে হবে না, তোমার সাথে তর্ক করবার কোনো ইচ্ছে আমার নেই এখন।
বাবা ওই যে দেখো পাহাড়ের উপর কত মেঘ।
আকাশ যেভাবে অন্ধকার হয়ে আসলো, ঝুম বৃষ্টি নামবে এখনই। ড্রাইভার সাহেব আর কত দূর?
স্যার এসে পড়ছি, এই আর মিনিট দশেক।
ইস, একেবারে ভিজে গেলাম। অরণি জলদি ভেতরে যা, ঠান্ডা লেগে জ্বর আসবে কিন্তু।
এখন না মা, পরে ছবি তুলিস, ঠান্ডা লেগে গেলে এই ট্রিপটাই মাটি হয়ে যাবে। আর তোর ক্যামেরাটা নষ্ট হবে তো।
উফ বাবা, তুমি কি বোকা নাকি? এটা তো অ্যাকশন ক্যামেরা, ওয়াটারপ্রুফ।
আচ্ছা মা, বুঝলাম। এবার যা, ভিতরে যা।
ওকে বাবা। উফ, মেয়েটাকে নিয়ে আর পারলাম না। যত বড় হচ্ছে তত দোষী হচ্ছে, ঠিক তোমার মতো।
হ্যাঁ, এখন তো সব দোষ আমার। বুঝলাম, এবার তুমিও ভেতরে চলো। ভিজলে তোমাকে কিন্তু অদ্ভুত সুন্দর লাগে, জানো তো।
হয়েছে, আর রোমান্স করতে হবে না, চলো ভেতরে যাই।
মুখর বাদর দিনে আজি ঝর ঝর।
অ্যালোভা হিল রিসোর্ট পাহাড়ের একদম চূড়ায় এর অবস্থান। কাঁচ আর লালিচের তৈরি বাংলোটা দূর থেকে দেখতে নির্জনতার মাঝে এক অপার সৌন্দর্য বলে মনে হয়। ভরা বর্ষায় পাহাড় পূর্ণ যৌবন পায়, আর তখন কালো মেঘে ঢাকা আকাশের সাথে এই বাংলোটাকে কল্পরাজ্যের কোন দৃশ্যপটের মতো দেখায়। অনেক বেশি নির্জনতা আর নিরবতা মানুষ বেশিক্ষণ সহ্য করতে পারে না। ভয়ঙ্কর সুন্দর পাখির সৃষ্টি সেখান থেকে কি যেন লুকিয়ে আছে এই সুন্দরের মাঝে। বান্দরবানের মূল শহর থেকে ঘন্টা চারেকের দুর্গম পাহাড়ি এলাকায় রিসোর্টটা। খুব একটা লোক এখানে যাতায়াত করে না, বছরে দু একবার বিশেষ অতিথি ছাড়া তেমন কেউ আসে না। বাকিটা সময় এভাবে পড়ে থাকে বান্দরটা। বর্ষায় পাহাড় ধসে একবার রাস্তা বন্ধ হয়ে গেলে এখান থেকে বের হওয়া বা বাইরে কেউ আসা অসম্ভব হয়ে দাঁড়ায়, তাই বর্ষায় কেউ এদিকে খুব একটা আসতে চায় না। মীরা, সামিউল, অরুণী তিনজন মানুষের জন্য এই ছুটি কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে তা সময় বলে দেবে।
এই বলো, তোমার জলদি এসো, খেয়ে নাও। এখানে নাকি রাত 9টার পরে জেনারেটর চলে না, আটটা তো বাজেই প্রায়।
অরুণী কোথায়?
কোথায় আবার? বড় ভাইয়া কি এক অ্যাকশন ক্যাম দিল মেয়েটাকে, সারাদিন ওটা নিয়ে পড়ে থাকে। টাইম ল্যাপস না কি যেন করছে।
ছুটিতে এসেছে, থাকতে দাও না ওকে ওর মতো, ভালোই হলো। তোমার সাথে তো আমার সময় কাটানোই হয় না।
আহ, ছাড়ো না, কি করছো? অরুণী চলে আস।
আসুক না, আমি আমার বউকে ধরে আছি, ও কিছু মনে করবে না।
উফ, বয়সটা তো বাড়ছে, ভীমরতি বাড়ছে তোমার।
সবে তো 40, যৌবন মাত্র শুরু ডালিং।
বাবা বাবা দেখো না, আমার টাইম ল্যাপসটা কি সুন্দর। আমি একটা ডকুমেন্টারি বানাবো পুরো ট্রিপ শেষে।
সে বানিও, আপাতত দুজনেই খেতে চলো। লাল চালের ভাত?
জি দিদিমণি, এইটা এখানকার সবাই খায়। আপনাদের মতো বাইরে থেকে কেউ আসলে তাদের এটা খুবই পছন্দ, সাথে বন মোরগের মাংস আর বাঁশকুড়ালের তরকারি।
এটা আবার কি?
এইটা হইল গিয়া মাশরুমের ভাজি, জুমের সবজির শুক্তো, আর এইটা পাহাড়ি পাকা পেঁপে, খুব মিষ্টি।
এটার দেখাশোনা কি তুমি করো?
জি, সুব্রত বাবুর বাবা। এই জায়গাটা আমার বড় ঠাকুর দাদার কাছ থেকে কিনছিলেন, আমার জন্ম এইখানে। বাবুর অতিথিরা যখন আসে তাদের দেখাশোনা আমিই করি।
কি রকম লোকজন আসে এখানে?
সেইটা তো কোনো ঠিক নাই, তবে বছরে 2-3 জনের বেশি না। অনেক রাত হয়ে গেছে, আপনারা খায় নেন, মর বাদলের দিন, আমি তো আবার বাড়িতে যাব।
আপনি এখানে থাকেন না?
জি না, আমার বাড়ি পাহাড়ের নিচে।
কিন্তু রাতে যদি কিছু লাগে আপনাকে কোথায় পাবো?
রাইতে এখানে বের না হয় ভালো, আর যদি বেশি দরকার হয় নিচের দরজার কাছে একটা দড়ি আছে, ওইটা টানলেই হইব, ঘন্টা বাজলে আমি শুনতে পাবো।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই চলো খেতে বসি, খুব খিদে পেয়েছে।
বাবা, এই কাঠের সিঁড়িটা কি সুন্দর দেখেছো? দা রিং মুভিতে এরকম একটা সিঁড়ি ছিল।
হরর মুভিগুলো দেখে দেখে মেয়েটার মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছে, সব দোষ তোমার।
অরণী সাবধানে, পুরনো সিঁড়ি ভেঙে যাবে তো।
তুমি খুঁজে পেতে এরকম একটা ভুতুড়ে বাংলোই পেলে ছুটি কাটাতে? ভরা বর্ষার মাঝে এমন নির্জন একটা বাংলো, সন্ধ্যার পরে আবার কারেন্ট থাকে।
নির্জন বলেই তো আসা এখানে, একটা থ্রিলিং ব্যাপার আছে না এখানে?
আচ্ছা রামলাল কোথায় গেল?
রামলাল তো চলে গেছে, আমাকে বললো রাতে শব্দ হলে যেন আমি ভয় না পাই। বনো দেবী আছে, কোনো ভয় নেই।
এই বনো দেবীটা আবার কি?
আরে এটা ওদের দেবী, ওদের বিশ্বাস যে সব অমঙ্গল থেকে ওদের রক্ষা করে, তার কথাই বলে গেছে বোধহয়।
আচ্ছা বুঝলাম, এবার চলো, খুব ক্লান্ত লাগছে, ঘুমানো দরকার।
ওকে, গুড নাইট বাবা, গুড নাইট মা।
সাবধানে থাকিস মা, গুড নাইট।
একবিংশ শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ সাম্রাজ্যের সময়কালে গির্জায় বড় বিশাল ঘণ্টার প্রচলন ছিল। প্রতিদিনের প্রার্থনা, কোনো উৎসবের দিন বা বড় বিপদের সময় সবাইকে সতর্ক করতে এই ঘণ্টা বাজানো। আজও ইউরোপের অনেক শহরে এই ঐতিহ্য পালন করা হয়। বিংশ শতাব্দীর ইউরোপের এক কুখ্যাত প্রথা ছিল উইচক্রাফট, যাকিনীবিদ্যায় পারদর্শী কিছু তরুণীকে ডাইনি সন্দেহে পড়িয়ে মারা হতো। বলা হতো এই উইচ বা ডাইনিরা অলৌকিক ক্ষমতার অধিকারী ছিল, এরা ছোট শিশুদের রক্ত পান করত। কিন্তু এই বিষয়টি আজও রহস্যজনক। এই ডাকিনীবিদ্যার পারদর্শী উইচরা লোকচক্ষুর অন্তরালে বসবাস শুরু করে। ব্রিটিশ কলোনির অনেক জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যেতে থাকে। আজও তারা আছে প্রকাশ্যে বা অপ্রকাশিত ভাবে। এলাহাবাদের শান্তি, কিন্তু শহর থেকে এত দূরে এই পাহাড়ের নির্জনতায় কি কাহিনী লুকিয়ে আছে কে জানে। নিচতলায় পুরনো ফায়ারপ্লেস, দেয়ালে ঝোলানো ঝাড়বাতি, সিঁড়ির দেয়াল জুড়ে পুরনো পেন্টিং, সবকিছু অজানা এক কৌতূহলে জন্ম দেয়।
তুমি এত রাতে এখানে কি করছো, ঘুমোবে না?
তোমার সাথে খেলতে এসেছি, আসো খেলি।
এত রাতে খেললে মা বকবে তো?
কেউ বকবে না, এসো আমার সাথে, এসো এসো বলছি।
অরি, তুই কার সাথে কথা বলছিস এত রাতে, ঘুমাসনি এখনো?
মা ডাকছি, দরজা খুলে দাও, আমার কথা বলবে না কিন্তু।
কিরে, এত রাতে জেগে আছিস কেন, কার সাথে কথা বলছিলি?
না কারোর সাথে না, অডিও রেকর্ড করছিলাম। তুমি ঘুমোনি এখনো?
না, ঘুম আসছিল না তাই হাঁটছিলাম, তখনই তো ঘর থেকে শব্দ পেলাম।
তুমি ঘুমোতে যাও মা, আমি এক্ষুনি শুয়ে পড়ছি।
লক্ষ্মী মেয়ে আমার, শুয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে, একটা খুব সুন্দর ঝর্ণা দেখতে যাব।
ওকে মা, গুড নাইট, গুড নাইট।
থ্যাংক ইউ অর্নি, চলো এবার আমরা খেলি।
কি হলো, ঘুমাবে না তুমি, এত রাতে আবার লিখতে বসলে?
ও বাবা, মাঝরাতে চা, তুমি না একটা ভালোবাসা।
থাক হয়েছে, আর আল্লাপ করতে হবে না, রাত একটা বাজে, ঘুমোবে না?
একটা বেজে গেছে, অনেক ঘুমেছে।
আর বলো না, করিডোর দিয়ে হাঁটছিলাম আর ওর ঘর থেকে কথা বলার শব্দ আসছিল, গিয়ে দেখি তোমার মেয়ে কি সব যেন রেখ করল, তারপরে আমি বললাম ঘুমিয়ে যেতে।
আরে ওটা কোনো ব্যাপার না, নতুন জায়গা তো, ওটা তো ঘুম আসছে না, টেনশন করো।
আচ্ছা শোনো, এই বাড়িটা না কেমন যেন অদ্ভুত, খুব বেশি নিস্তব্ধ, সারা বাসায় লণ্ঠন জ্বালানো, কিরকম অদ্ভুত সব আলো ছায়া কাজ ছমছম করে, বিশেষ করে নিচের ওই সিঁড়ির ঘরটার কাছে গেলে কেমন যেন একটা কর্পূরের মতো আজব গন্ধ আসে।
তুমি দেখছি অনেক ভীতু। আরে বাবা, এরকম লণ্ঠন জ্বালানো থাকলে কত কিছু তো দেখা যায়, ওগুলো তো আমার মনের ভুল, মানুষের ভিতরে কিন্তু ভূতের বসবাস জানো তো, ছোটবেলা থেকে অন্ধকারকে আমরা ভয় করতে শিখি, আলো ছায়ার মাঝে অমঙ্গলকর কিছু আছে এমনটা বিশ্বাস করতে থাকি। এই বিশ্বাসটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জেনেটিক্যালি আমরা এমন ভাবে পেয়ে যাই যে আমাদের মস্তিষ্ক একটা জগৎ তৈরি করে নেয়। এরকম পরিবেশগুলো সেই ভয়ের জগতে আমাদেরকে নিয়ে যায় মনের অজান্তে। সবই এই হিউম্যান ব্রেইনের কারসাজি।
শুনলাম তোমার লেকচার, এবার চলো ঘুমোতে।
এখনো ভয় করছে তোমার?
না, চলো তো এবার প্লিজ।
ওকে ঠিক আছে চলো।
ফোবিয়া কাইন্ড অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা করে ফোবিয়া থাকে, কারো ফোবিয়া কনসিয়াস মাইন্ডের আর কারটা সাবকনসিয়াস মাইন্ডের। একাকিত্ব ব্যাপারটাকে যারা খুব একটা পছন্দ করে না তাদের সাবকনসিয়াস মাইন্ড তৈরি করে ফেলে এক ইমাজিনারি ফ্রেন্ডের, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। কাল্পনিক এই বন্ধু তখন বাস্তবে সফল চরিত্রের চেয়ে বেশি আপন হয়ে যায়। আলোহা নামে সেই মেয়েটিকে তাহলে অরুণের কাল্পনিক বন্ধু নাকি সত্যিকারের কোনো অশরীরী অস্তিত্ব? To be or not to be, that is the question.
কি রে অরি, তুই রাতে ঘুমাসনি? এত বেলা করে উঠলি, তারপর পুরো রাস্তা ঘুমালি।
না তো মা, ঘুমিয়েছি তো।
সকাল সকাল গেলে হনুমান দেখতে পেতি, প্রায় দুপুর হয়ে গেছে এখন। আকাশটা দেখে তো মনে হচ্ছে সেই ঝড় হবে।
কি আর করা, অত বেলা করে ঘুম থেকে উঠলে কি আর চলে?
বেশি দেরি করেন না বাবু, আকাশের অবস্থা ভালো না, মেঘ করছে অনেক, বর্ষায় পাহাড় ধসে রাস্তা একবার বন্ধ হইলে আর রক্ষা নাই, দুই তিন দিন ওইখানেই বৈশা থাকুন লাগবে। আচ্ছা ঠিক আছে, নামো গাড়ি থেকে। রামলাল, এই ঝর্ণাটা কত দূর?
বেশি দূরে না, সোজা গিয়া ডাইনে যাইবেন, মিনিট দশেক হাঁটলেই পায়া যাবে।
অরি সাবধান, ক্যামেরার দিকে তাকিয়ে থাকলে পড়ে গিয়ে ব্যথা পাবি।
পড়বো না মা, আমি তো একা না, আলো।
কেউ আছে তোর সাথে মা?
এই যে বাবা, তুমি আছো।
আচ্ছা ঠিক আছে, হুড়হুড়ি করিস না, পাথর পিছলে পড়ে যাবি।
উফ, আর কত দূর!
এই যে ঝর্ণার শব্দ শোনা যাইতেছে, খুব কাছে চলে আইছি, শুনতে পাইতেছেন?
কি সুন্দর শব্দ, তাই না বাবা?
ঝর্ণার যত কাছে যাবি শব্দ তত বাড়বে, ঠান্ডা একটা বাতাস পড়বে, অদ্ভুত একটা শান্তি।
এই কি বিড়বিড় করছিস তুই?
কিছু না তো মা। ওয়াও, কি সুন্দর ঝর্ণা।
দিদিমণি সাবধানে, পাথর পিছলা, আর এইখানে কিন্তু সিনা জোক আছে।
ও মা গো, জোক?
ভয় পাইয়েন না, জোক এমন কিছু ক্ষতি করে না, আমি লবণ নিয়ে আইছি, দিলেই চলে যাই।
চলো তাহলে সামনে যাওয়া যাক।
ইস, একেবারে ভিজে গিয়েছি, পাতা এমন ভাবে মচকালো। ও মা গো,
সাবধানে সাবধানে, এখানটায় বসো তো, আমি তোমার ব্যাগটা এনে দিচ্ছি, কাপড়টা বদলে নাও, ভিজে কাপড়ে জ্বর বাঁধালে আরেক বিপদ। কে?
বাবু আমি।
হ্যাঁ আসো।
দিদিমণির জন্য এই অশ্বগাছের সালবাটা আনছি, এইটা পায়ে দিলেই ব্যথা ঠিক হয়ে যায়।
বাহ, থ্যাংক ইউ রামলাল।
আর নিচে খাবার দিছি, খায় না, বাইরে খুব বৃষ্টি হইতেছে, আজকে মনে হয় আর বাতি আইব না, তাড়াতাড়ি সব কাজ শেষ করে জানে, আমি ছোট দিদিকে ডাইকা দিতেছি।
কি এক জায়গায় আসলা, আসার পর থেকে ঝড় বৃষ্টি, তারপরে আবার ব্যথা পেলাম। মাগো,
বললাম না অত নাড়াচাড়া করো না, এই যে এই এই পেস্টটা লাগিয়ে দিচ্ছি, কমে যাবে।
না না, আমি ওষুধ দেবো না, কি না কি দিয়ে সব বানানো কে জানে।
কিছু হবে না, ওরা এখানকার স্থানীয়, ওদের এসব ঔষধ কাজের, লাগালেই বুঝবে।
মাগো, চলছে খুব।
কিচ্ছু হবে না, একটু সহ্য করো। এই এই যে এই তো হয়ে গেছে, এবার ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি, তুমি কাপড় বদলে নাও, আমি অরণিকে দিয়ে তোমার খাবার ঘরে পাঠিয়ে দিচ্ছি।
রাত একটা, বৈঠকখানার বড় গ্র্যান্ডফাদার ক্লকটা দম করে সে সংকেতটাই দিয়ে দিল। বাইরে ঘুম ঘুম মেঘের গর্জন, পাহাড়ি বৃষ্টি শহরের বৃষ্টির মতো না, এর গভীরতা অনেক বেশি। মনে হয় যেন মস্ত বড় একটা জলদানব ঢল নামাচ্ছে, পানির তোরে সব যেন ভেসে যাবে, মীরা ঘুমোচ্ছে, তার ভারী নিঃশ্বাসের শব্দ সামিউলের শব্দের মাঝে শুনতে পাচ্ছি। যখন সে লিখতে বসে নিজের সামিউল নামের পোশাকটা খুলে যায়, তখন হয়ে যায় অরণ্য শেয়ালিয়া। এটা শুধু তার লেখক ছদ্ম নাম না, এই নামটার মাঝে আছে একটা প্রশান্তি, নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ। তার পরের উপন্যাসের নাম আলোহ। নিজের ভেতরের জগতের আত্মপ্রকাশ যে তার প্রত্যেকটা বইয়ে থাকে। 5 বছরের প্রেম আর 11 বছরের সংসার জীবনে মেয়েরা আজও জানতেই পারেনি। স্কর্পিয়ন রাশির এই লুকিয়ে রাখা রহস্যময় থেকে মেনে নিয়ে ভালোবাসতে জানে বলেই হয়তো ক্যান্সার রাশির সাথে তাদের সংসারটা জমে ওঠে। কিন্তু আজকাল কেমন যেন একটু ওলট পালট হয়ে যায়। মাঝে মাঝে মীরাকে তার উপন্যাসের কোন চরিত্রের মত মনে হয়, অরণ্যের সাথেও কারো না কারো মিল খুঁজে পায়। বাস্তবে সব মানুষগুলো কি করে তার বইয়ের চরিত্র হয়ে যায় সামিউল নিজেও বুঝে পায় না। মাঝে মাঝে মনে হয় সামিউল চৌধুরী কিছু সময়ের জন্য বিলীন হয়ে অরণ্য সাহারিয়ারে পরিণত হয়। সামিউল জানে ছেলেবেলা থেকেই অরণ্য তার সাথে আছে তার অদৃশ্য বন্ধুকে। পরবর্তী উপন্যাসের নাম আলোহা রাখার কথা মাথায় আসে যখন সুব্রতর সাথে ফোনে আলাপ আছে। ছুটিটাকে এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয় সে। আসলে সিদ্ধান্তটা কাল্পনিক চরিত্র অরণ্যের নেয়, যার বসবাস সামিউলের ভেতরে।
কি লেখা শুরু করলে? তা কতদূর হলো? লিখছি, দেখা যাক কতদূর পারি।
পারবে তো অবশ্যই। এবারের বুকার প্রাইজটা তোমার তো চাই, তাই না?
লিখতে ভালো লাগে তা জানি, পুরস্কার পেতে হবে এমন কোনো ইচ্ছে থেকে তো লিখি না।
ইচ্ছে না থাকলে তা পূরণও তো হয় না।
আজকাল তুমি খুব বেশি সলা পরামর্শ দিচ্ছ মনে হচ্ছে।
কেন, ভালো লাগছে না তোমার?
না না, তেমন কিছু না। তুমি তো একটা কাল্পনিক চরিত্র মাত্র, বাস্তব তো তুমি নেই।
যদি নাই থেকে থাকি তবে তুমি কার সাথে কথা বলছো?
মানে
প্রমাণ করো আমি নেই।
তুমি এভাবে কথা বলছো কেন?
আমি আমি শান্তি খুঁজছি। আলোহা, ওটা লিখতে গেলেই পেয়ে যাব আমি। তাই তাড়াতাড়ি লেখা শেষ করো, আমি তার অপেক্ষায় আছি।
আচ্ছা শোনো, কোথায় চলে গেলে?
এই তুমি কার সাথে কথা বলছো?
কই, কেউ না তো।
আমি যে তুমি ছাড়া একটা গলা শুনতে পেলাম।
তুমি ঠিক শুনেছ?
তাই তো মনে হলো।
ও কিছু না, ঘুমের ঘরে হয়তো ভুল শুনেছো তুমি।
বুঝলাম, তুমি ঘুমাবে না?
এই তো আসছি, আর 10টা মিনিট তুমি ঘুমিয়ে পড়ো।
আচ্ছা, তুমি শুধু রাতের বেলা কেন আসো?
আমি সব সময় থাকি, তুমি দেখতে পাও না
তাই।
আজকে তুমি ঝর্ণা দেখতে গেলে, আমি কিন্তু সাথেই ছিলাম।
কই, আমি তো দেখিনি তোমাকে।
তোমার ক্যামেরাতে দেখো।
এই সাদা জামা পরে মেয়েটা তুমি?
আমি।
কিন্তু তোমাকে কেউ দেখতে পায় না কেন?
কে বললো পায় না? এই যে তুমি দেখতে পাও।
আরে, এই দরজাটা তো এখানে ছিল না, কোথেকে আসলো?
ছিল, সব সময় ছিল, তুমি লক্ষ্য করনি।
আচ্ছা, দরজার ওপাশে কি?
আসো আমার সাথে আসো।
কোথায় যাচ্ছি আমি?
এসো আমার সাথে, এসো শান্তির দুনিয়ায়, আলোহার ঘরে।
কেমন মিষ্টি একটা গন্ধ, ভেজা ভেজা সব অন্ধকার। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
আমার জগতে। এখানে অনেক শান্তি অরণি, থেকে যাও।
সব কেমন ঘোলাতে। ওই
পর্দার ওপাশে মানুষটাকে। আলোহা, তুমি কোথায়?
তোমার পেছনে।
বাবা, তুমি এখানে কি করছো?
অরুণী, আমি তোমার বাবা না।
তাহলে তুমি কে?
আমি অরণ্য সাহারি, তোমার বাবার সাথে থাকি। আমি আছি তো তোমার বাবা আছে, আমি নেই তার মানে তোমার বাবাও নেই। বুঝতে পেরেছো?
বাবা, বাবা তুমি কোথায়? না, আপনি আমার কাছে আসবেন না। আমার কেমন যেন তখন বন্ধ লাগছে, সবকিছু চেপে ধরছে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। মা, মা তুমি কোথায়?
ভয় পেও না অরুণ, আমি আছি। আমাদের জগতে স্বাগত তোমার।
না, আমি এখানে থাকতে চাই না, ছেড়ে দাও আমাকে।
সকাল 8টা বাজে, আড়মোড়া ভেঙে মীরা ঘুম থেকে উঠছে। কালকে পাওয়া ব্যথাটা কমলেও পা ফুলে আসছে খুব বাজে ভাবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগছে। পাশে সামনে নেই, বাইরে তখন টিপটির বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে কোথায় দাঁড়াতে হবে? করিডোরে বেরিয়ে অরণ্যের দরজার সামনে গিয়ে দাঁড়ালো মীরা।
ঘুম ভাঙলো, উঠে পড় অরুণী।
কি ব্যাপার, এটা দরজা খুলছে না কেন?
রামলাল কি এসেছ?
দরজা খুলবো কিভাবে এখন? সামিউল যে কোথায় গেল?
কি হয়েছে অরুণী, ওঠেনি?
না, দরজা খুলছে না। তুমি কোথায় গিয়েছিলে?
ওই মনেগুলো নিচে কেউ দরজায় ঘন্টা বাজাচ্ছিল, রামলাল এসেছিল। পাহাড়ি ঢলে সামনের পাহাড়ে ধস হয়েছে, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে জানো। আমরা লোকালয় থেকে একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছি, এই খবর দিতেই ও এসেছিল। এখন নিচে রান্নাঘরে আছে, ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না তাই একটু বাইরে গিয়েছিলাম। বান্দরবান শহরে আমার এক স্টুডেন্টের বাসা, ওর বাবা আর্মিতে আছে, ওকে একটা ফোন দিচ্ছিলাম আর কি।
পেলে ওকে?
না, ফোন ধরছে না, দেখি পরে ট্রাই করে দেখবো।
আচ্ছা ঠিক আছে, দেখো তো মেয়েটা দরজা খুলছে না কেন।
অরুণী, দরজা খুলো মা।
কোনো সমস্যা হলো না তো? আমার না ভয় করছে।
বাবু, কোনো সমস্যা?
অরুণী দরজা খুলছে না।
আচ্ছা সোজা দাঁড়ান, আমার লগে চাবি আছে, খুলে দিতে আছে।
এমন শ্যাওলার গন্ধ কেন ঘরে? পুরো ঘরে সব ভেজা। আরে অরণি কোথায়?
অরণি? আরে মেয়েটা গেল কোথায়? এই যে আলমারির সামনে দিদিমণির ক্যামেরাটা পড়ে আছে।
অরণি, মা কোথায় তুই?
কি অরণি, মা কি হয়েছে? মা তোর
আমার মেয়েটা, মা মা চোখ খুলো, আম্মু কথা বলো, ওর গায়ে তো ঠান্ডা কেন?
তোকে পানির ধাক্কা দেন, জামাটা আমার সব ভেজা, বদলা দেন, দরাইবো।
আমি আমি নিয়ে যাচ্ছি ওকে আমাদের ঘরে। রামলাল, তুমি একটা একটু গরম পানি করে নিয়ে আসো।
অরুণী, চোখ খোল মা।
বাবা, আমি এখানে থাকবো না, আমাকে যেতে দাও। কি বলছিস মা, ওখানে কি করছিলি তুই?
ওই ঘরটা কি কোনো কোনো লিকেজ ছিল রামলাল? পানি আসলো কোথেকে?
এইরকম তো কিছু ছিল না বাবু, আপনারা আইবার আগে তো আমি সব কিছু দেখে নিছি, কোনো সমস্যা ছিল না।
আচ্ছা ঠিক আছে, মীরা তুমি ওর সাথে থাকো, ঘুমালে হয়তো বেটার ফিল করবে।
বাবু, আমি একটু খাবারের ব্যবস্থা করি।
তামিলের মাছের কাজ করছিলাম, এটা কি করে সম্ভব? তার কল্পনার একটা চরিত্র কি করে এতটা বাস্তব হয়ে যেতে পারে? ব্যাকটেরিয়া এই ঘটনার কি মানে থাকতে পারে? উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্ট উপন্যাসের প্রথম ইমাজিনারি ফ্রেন্ড শব্দের উদ্ভব হয়। সাইপ্রাসের ছেলে ক্যালিবার নির্জন দ্বীপে তার কাল্পনিক বন্ধুর সাথে কথা বলত। টম হ্যাংসের হলিউড মুভি ক্যাশ গ্র্যাবেতেও ইমাজিনারি ফ্রেন্ডকে দেখা যায়। কিন্তু কোন কাল্পনিক চরিত্র এক আস্ত মানুষের মতো জীবন্ত হতে পারে? বিজ্ঞানের কি এর কোন ব্যাখ্যা আছে? বিখ্যাত ব্যান্ড নির্বাণার ভোকাল কাজ কবির মাত্র 27 বছর বয়সে আত্মহত্যা করে। তার সুইসাইডাল নোটে তার ইমাজিনারি ফ্রেন্ড হিসেবে বুদ্ধা নামে একজনের কথা বলা হয়। কনজেনিটাল হার্ট ডিজিজ থাকবার কারণে সামির ছোটবেলা থেকেই সবার থেকে একটু আলাদা থাকত। তার খেলাধুলা করা নিষেধ ছিল। অন্য বাচ্চাদের মতো তার মাঠে গিয়ে খেলাধুলা করা হতো না। ছবি আঁকা আর বই পড়া এই নিয়েই ছিল তার পৃথিবী। ছবি আঁকতে গিয়ে আপন মনে সে প্রথম আবিষ্কার করে, সে যখন নিজের মনে একা বসে বিড়বিড় করত, কেউ তার কথার প্রতি উত্তর দিত। প্রথম প্রথম সামির চমক উঠত, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা স্বাভাবিক হয়ে যায়। একদিন সে তার মার সাথে এটা শেয়ার করেছিল। এরপর লম্বা সময়ের জন্য সে কাল্পনিক বন্ধুকে আর দেখতে পায়নি। এর কিছুদিন পরে স্যামুয়েল প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, কোমাতে চলে যায়। সে ডাক্তারে তার জীবনের আশা ছেড়ে দিয়েছে। হঠাৎ ঘরের মধ্যে দেখতে পায় তার মতো দেখতে একটা ছেলে কালো পোশাক পরা তাকে হাত ধরে টেনে গভীর খাট থেকে উপরে নিয়ে যাচ্ছে। তারপর থেকে স্যামুয়েল সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। আর তখন থেকেই সেই বন্ধুটা সবসময় স্যামুয়েলের সাথেই থাকে, যার নাম অরণ্য শ্যালে।
কি চিন্তা করছো?
হ্যাঁ, তুমি কি চাই তোমার?
আমার চাওয়া তো সব তোমার সাথেই।
তুমি কাল অরণির ঘরে কেন গিয়েছিলে? ওকে ভয় দেখিয়েছো তুমি?
আমি তো সব সময় ওর সাথেই থাকি। যেদিন থেকে ও জন্মেছে ঠিক সেদিন থেকে।
কি বলতে চাও তুমি? তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি কাল্পনিক একটা অবয়ব মাত্র।
এই দেখো না, আমি তোমাকে স্পর্শ করি
না। না, এটা হতে পারে না।
আমি চাইলে এখন মীরাও আমাকে দেখতে পাবে। আগে কেবল রাতের নির্জনতার অন্ধকারে আমাকে দেখা যেত, এখন আমি প্রকাশ্য।
মিথ্যা, সব মিথ্যা। আমি ভুল দেখছি, ইটস হ্যালুসিনেশন, ভ্রম হচ্ছে আমার।
এটা হ্যালুসিনেশন নয়, এটা সত্য। তুমি একসময় মিশে যাবে আমার সাথে। মীরা, অরণি, সবাই চলে আসবে আমার জগতে। আমরা সবাই মিলে একসাথে থাকব নির্জন নিস্তব্ধতার একটা জগৎ, যেখানে অন্ধকারের মাঝে আছে এক ভয়ঙ্কর সুন্দর আর শীতলতা। আমার বাস্তব প্রকাশের জন্য লোকালয় থেকে দূরে এমন নির্জন একটা জায়গা আমার খুব দরকার ছিল। 30 বছর অপেক্ষা করেছি এই সময়টার জন্য। যেদিন থেকে তুমি আমার সাথে কথা বলা শুরু করলে, কেউ তোমার সাথে খেলত না, আমি তখন শুধু ছিলাম তোমার সাথে। আজ আমি অরণ্য শাহরিয়ার। কাগজে লেখা একটা নাম থাকতে চাই না, জলজান্ত মানুষ হতে চাই।
না, আমি এটা হতে দিব না, নেভার।
তুমি কিচ্ছু করতে পারবে না সামিউ চৌধুরী, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমার মাঝে।
না,
এই কি হয়েছে তোমার? কার সাথে কথা বলছো? এখানে চিৎকার করছো কেন?
মীরা, মীরা, তুমি অরণিকে একা ফেলে এসো না, ওর সাথে থাকো।
কি বলছো এসব? অরণি তো ঘুমোচ্ছে, তোমার প্রেশারটা আবার বাড়বে। চলো চেক করি। আর তুমি আসবার পর ওষুধটা কিন্তু খাওনি, একটু রেস্ট নাও প্লিজ, সকাল থেকে কিচ্ছু খাওনি। চলো।
কুয়াশা, কুয়াশা,
প্রথম পর্বে আমরা দেখিতে সামিউল চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের একজন সহকারী অধ্যাপক। তার আরেকটি পরিচয় আছে, সে একজন লেখক, ছদ্মনাম দিয়ে লিখেন, যে ছদ্মনামটি হচ্ছে অরণ্য শাহরিয়ার, এবং সে ইন্টারন্যাশনালি বেশ রেনাউন্ড একজন লেখক। এবং তিনি আমার প্রথমে লিখেছে, লম্বা ছুটিতে নির্জন জায়গা খুঁজছিল, সে সবসময় নির্জন জায়গা খুঁজে বেড়ায়, এখানে সে মনোযোগ দিয়ে লিখতে পারে। এবার সে একটি রিসর্টে গেছে তার স্ত্রীকে নিয়ে নিরিবিলি লিখবার জন্য, এবং ব্রিটিশ আমলে বানানো একটি পুরনো বাড়ি, যেখানে আমরা নানা রকম ঘটনা দেখতে পাচ্ছি শুরু থেকেই। তো গল্পের প্রথম পর্ব এই ছিল, বাকি পর্ব আমরা শুনবো এখন, অর্থাৎ দ্বিতীয় পর্বে গিয়ে। আপনার সঙ্গে আছি আমি শারমিন, কুয়াশা চলছে রেডিও FM 89.2 FM এ। আমরা দ্বিতীয় পর্ব শুনছি, সঙ্গে থাকবেন, ফিরে আসবো দ্বিতীয় পর্বের পর।
আমি এখানে অরণি, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে।
মা, আমার খুব ঠান্ডা লাগছে।
কিচ্ছু হবে না, আমি আছি তো।
তুমি কে? আলোহা, তুমি তুমি এখানে? মা, তুমি কোথায়?
চুপ, কথা বলে না, ঘুমাও। ঘুমালে তুমি শান্তির রাজ্যে চলে যাবে।
না, আমি ঘুমাতে চাই না। মা, মা, তুমি কোথায়? তুমি কোথায়?
সামিউল আর মীরা অরুণের ঘরের সামনে এসে দেখল দরজা অর্ধেক খোলা, কিন্তু মীরা যাবার বেলা দরজা বন্ধ করে দিয়েছিল। দরজার ভেতর থেকে কুয়াশার মতো ধোঁয়া বের হয়ে আসছে। সামিউল ঝট করে দরজা খুলল। পুরো ঘর জুড়ে ঘোলাতে মেঘ, ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। বন্ধ করে দেওয়া জানলাগুলো হাট করে খোলা। আচ্ছায় মীরা বিছানার দিকে তাকালো, সেখানে কেউ নেই। হঠাৎ সামিউল দেখলে অরুণের ঢেউটা শূন্যে ভাসছে। এই দৃশ্য দেখে মীরা চিৎকার করে উঠে। কয়েক সেকেন্ডের মধ্যে অরুণের নিস্তেজ দেহটা পাখির পালকের মতো ধীরে ধীরে শূন্য থেকে নিচে বিছানা এসে পড়ল। যা দেখে মীরা জ্ঞান হারাল।
মীরা, মীরা, শুনতে পাচ্ছ?
আমার অরুণি কোথায়? আমার অরুণিকে বাঁচাও।
তুমি তুমি শান্ত হও মীরা, অরণের কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে।
প্লিজ এখান থেকে চলো, আমার এখানে আর এক মুহূর্ত ভালো লাগছে না, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না।
আরে পাহাড়ি ঢলে সমস্ত রাস্তা বন্ধ, বের হওয়ার কোনো উপায় নেই। আমি যোগাযোগের চেষ্টা করছি, এত চিন্তা করো না, এভরিথিং উইল বি ফাইন।
আমার মেয়েটা,
সাবধানে সাবধানে।
প্রথম থেকে এই জায়গাটা আমার পছন্দ হয়নি, আমি বারবার মানা করেছিলাম। এই ভরা বর্ষায় এমন নির্জন একটা জায়গায় আসার কোনো দরকার নেই, অন্য কোথাও যাই। কিন্তু তুমি আমার কথা শুনোনি। আমার মেয়েটার যদি কিছু হয়, আমি তোমাকে ছাড়বো না সামিউল।
চুপ, আর একটা কথাও বলবি না, কোথাও যাবো না, এখানেই থাকতে হবে, এখানেই সব শান্তি, এখানেই সব শান্তি। তোমরাও থাকবে আমার সাথে, তুমি, আমি আর অরুণি।
মা, বাবা তোমার সাথে ঝগড়া করছে কেন?
বাবা শরীরটা একটু খারাপ তো, তাই তোর খিদে পেয়েছে মা? আমি রামলালকে বলছি তোর জন্য খাবার আনতে।
দিদিমণি, আসবো?
হ্যাঁ এসো।
আপনার জন্য নুডলস আর গরম দুধ আনছি ছোট দিদিমণি, খেয়ে নেন, ভালো লাগবে।
রামলাল, তুমি অরণির সাথে একটু থাকবে প্লিজ, আমি ওর বাবার সাথে একটু কথা বলে আসছি।
আপনি যান দিদিমণি, আমি আসি।
কাছের সিঁড়িটা দিয়ে ধীরে ধীরে মীরা নিচে নামতে লাগলো। বাইরে প্রচন্ড বৃষ্টি নেমেছে, দুপুর তিনটা বাজলেও সন্ধ্যের আধার নেমে এসেছে। কেমন একটা অপার্থিব পরিবেশ। সামনের সদর দরজার পাশে ফায়ারপ্লেসের সামনে ইজি চেয়ারে বসে আনমনে দড়ি টেনে ঘন্টা বাজাচ্ছে। তার চোখে কেমন একটা নির্লিপ্ত দৃষ্টি, ভাবলে সে মনে হচ্ছে সে এই জগতে নেই। মীরা এই মানুষটাকে চিনে 18 বছর ধরে। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন মীরা পড়ে লাইব্রেরির এক কোণে বসে থাকা খুব ব্রিলিয়ান্ট সামিউলের দিকে বারবার তার চোখ পড়ে যেত। কেন যেন মনে হতো আনমনি মীরাকেই দেখছে। এভাবে চোখাচোখি, গল্পের শুরু, বন্ধুত্ব, তারপর ইউনিভার্সিটি ট্যুরে গিয়ে ভালোবাসা শুরু, আর তারপর একসাথে থাকা, সংসার করা। সামিউল ছোটবেলা থেকে কনজেনিটাল হার্ট ডিজিজে ভুগছে। অসম্ভব জীবনী শক্তির কাছে ওর অসুখটা বারবারই হার মেনেছে। এতটা বছরে কখনো সামিউল তার সাথে রাগ করে একটা কথা বলেনি, বরং কারণে অকারণে মীরায় রাগ দেখিয়েছে। কখনো মীরার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি সামিউল। মাঝে মাঝে সামিউল আনমনে কার সাথে যেন কথা বলত, অনেকবার জিজ্ঞেস করলেও সামিউল প্রসঙ্গটা এড়িয়ে গেছে। অসম্ভব শান্ত ওই মানুষটার ভালোবাসার ধরনটা সবার থেকে আলাদা। মীরা প্রচন্ড বিশ্বাস করে মানুষটাকে। আজকের ঘটনার ব্যাখ্যা জানতেই মীরা এসেছে সামিউলের কাছে।
মীরা বসো।
তোমার সাথেও আমার কিছু কথা ছিল।
আমিও তোমাকে কিছু বলতে চাই মীরা। আমার মনে নেই আমি তোমার সাথে আজকে কি করেছি, কিন্তু যাই করেছি তাতে করে তুমি যে আমাকে ক্ষমা করতে পারবে না সেটা আমি জানি। আমার প্রতি তোমার এত বছরের বিশ্বাসটা চলে গেছে, কিন্তু আমি বলতে চাই আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি মীরা। আমার ছোট্ট পৃথিবীটা জুড়ে শুধু তুমি আর অরণি আছো।
ভুল সামিউল, তোমার প্রতি আমার বিশ্বাস এক বিন্দুও কমেনি। ভালোবাসা আছে একই জায়গায়। তুমি প্লিজ আমাকে সব খুলে বলো।
আমি একটা ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত। ছোটবেলা থেকে আমার সাথে একজন থাকে আমার বন্ধুর মতো, আমার সব কিছু সে জানে, এমনকি তোমার সাথে পরিচয় থেকে শুরু করে সব কিছু। তুমি নিশ্চয়ই জানো আমি যখন ক্লাস 7 পড়ি আমার মা সুইসাইড করে, আর ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি খুব একা হয়ে যাই। বাবার বিশাল সম্পত্তির মাঝে প্রচন্ড একাকিত্ব বোধ করতাম। আমার সেই বন্ধুটা আমার সাথেই থাকতো, কিন্তু তারপরেও কিছু একটার অভাব আমি সবসময় অনুভব করতাম। তখন তোমার সাথে আমার দেখা হলো। মনে হলো এই জন্যই এতদিন অপেক্ষায় ছিলাম আমি। মীরা, তুমি আমাকে সব দিয়েছ মীরা, সব পূর্ণতা। ভেবেছিলাম জীবনে আর কোনো কষ্ট নেই, কিন্তু সেটা আমার ভুল ছিল। আমার সাথে থাকা সেই কাল্পনিক সত্তা সময়ের সাথে ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে থাকে। মীরা আমার মা সুইসাইড করেনি। মীরা ওকে মেরেছিল আমার সেই কাল্পনিক বন্ধু। মায়ের শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিতে হয়, সেখানে এক্সট্রা ডোজ দিয়ে তাকে মেরে ফেলা হয়। মা মারা যাওয়ার পর বাবা আমাকে খুব আদর করত, কিন্তু হঠাৎ কেন বেশ অসহ্য লাগতে লাগলো। একদিন রাতে বাবা করিডরে পায়চারি করছিলেন, সিঁড়ি থেকে পড়ে গেলেন, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সেটা ওরই কাজ ছিল। কেউ আমার খুব কাছে আসলে ওর আর কখনো ভালো লাগতো না। সেটা আমাকে ও সব সময় বলতো ও আমার ভালো চায়, বলতো তুমি আমাকে তোমার বন্ধু বলো, কিন্তু আমার তো কোনো নাম দিলে না। আমার প্রথম বই থেকে আমি ছদ্মনামে লেখা শুরু করি, অরণ্য সারিয়ার। এটা শুধু ছদ্মনাম নয় মীরা, এটা সেই কাল্পনিক সত্তা। ওর অস্তিত্ব ছিল আমার আমার সাবকনশিয়াস মাইন্ডে, কিন্তু দিনে দিনে ওর শক্তি বাড়ছে। আমাকে এখানে ও নিয়ে এসেছে আমার সব কিছু কেড়ে নেবার জন্য। আমি তোমাদের হারাতে চাই না মীরা, প্রয়োজনে আমি নিজেকে শেষ করে দেব।
কি বলছো এসব, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে।
না না না, কিছুই আর ঠিক হবে না। ও আমাকে বলেছে 30 বছর সে অপেক্ষা করেছে এই দিনটার জন্য। মীরা আমি খুনি মীরা, অরণ্য আমাকে দিয়ে আমার বাবা মা আমার সবচেয়ে আপন মানুষগুলোকে খুন করিয়েছে। আমার খেলার আমার ভালোবাসার মানুষদের ও আমার কাছে আসতে দেবে না, সবাইকে শেষ করে দেবে, সবাইকে।
বাবা তোমার কি হয়েছে?
এই তুই অসুস্থ শরীর নিয়ে উঠে এলি কেন?
আমি আমি ঠিক আছি মা, কিন্তু তুমি কখন নিচে এলে? মাত্র না আমার ঘরে ছিলে।
কি বলছিস এসব, আমি কখন থেকে এখানে? রামলাল কোথায়?
তুমি তো রামলালকে বললে বাবাকে ডেকে আনতে।
এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না।
বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, আর বেশি সময় বাকি নেই, বাকি নেই।
চলে যাও, চলে যাও বলছি। তুমি ওদের ছোট পাবে না, তার আগে আমি আমাকে শেষ করে দেব। মীরা, বুকে ব্যথা করছে। মীরা,
কি হলো তোমার? স্বামীও অরণি, রামলালকে ডাকো, তোমার বাবাকে উপরে নিয়ে এক্ষুনি ওষুধটা দিতে হবে।
কোন লাভ নেই, যেতে হবে অনেক দূরে, অনেক দূরে।
রামলাল, রামলাল!
যে দিদিমণি, কি হয়েছে?
ওকে একটু ধরো, উপরে নিয়ে যেতে হবে।
হ্যাঁ চলেন।
কুয়াশা,
দ্বিতীয় পর্ব শেষ করলাম আমরা। খুব একটা ভীষণ রকমের ভীষণ উত্তেজনা, ভীষণ ভয়, চমৎকার কাহিনী শুনছি আজকে একটা। আমার মনে কথা না বাড়িয়ে আমরা তৃতীয় পর্বে চলে যাই। শেষ পর্বে সেখানে ঘটনার সমাধান রয়েছে আমরা আশা করছি। আসুন তাহলে শেষ পর্ব শুনি। আমি আছি শারমিন আপনার সাথে কুয়াশায়, আর চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM।
মীরা, আমার কথা মনোযোগ দিয়ে শোন। আমি নিচের গেস্ট রুমে থাকবো, তুমি আর অরণি ওপরে থাকবে। যত যাই হোক, তোমরা নিচে নামবে না, রামলাল তোমাদের সাথে থাকবে। আমি খবর পৌঁছে দিয়েছি, রেস্কিউ টিম চলে আসবে, একটু সময় লাগবে, ততক্ষণ তোমরা উপরে থাকবে।
মানে তুমি কি তাহলে একা থাকবে?
হ্যাঁ।
না, আমি কিছুতেই তোমাকে একা থাকতে দেবো না।
প্লিজ মীরা, পাগলামি করো না, আমার কথাটা শোনো। আমার কিছুই হবে না, আমি না থাকলেও কিচ্ছু করতে পারবে না। আমি শেষ তো শেষ, আমি আজ লড়বো আমার নিজের ভেতর সৃষ্টি করা দানবটার সাথে। আমাকে জিততে হবে। তুমি আমাকে সাহায্য করবে না?
করব, আমি তোমাকে হারতে দেব না। ভালোবাসার শক্তি অনেক বেশি সামিউল।
আমি জানতাম তুমি আমার কথা বুঝবে।
আমি আছি তোমার সাথে। এত দুজনের মাঝে একটাই ভরসা, মেয়ের ডেকে কাজ করছে। সামিউল নিজের গেস্ট রুমে বসে আছে, রামলাল আছে দুইতলা সিঁড়ির কাছে ছোট্ট ঘরটায়। সন্ধ্যা রয়েছে অনেক আগে, তোলার তারে ইলেকট্রিক দিয়ে হ্যারিকেনের আলোই ভরসা, সেটাও কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। অরণ্য কিছু রিচার্জেবল এনার্জি লাইট নিয়ে এসেছে, সেগুলি ওদের ভরসা। ইমাজিনারি ফ্রেন্ড সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে সাইন্টিফিক আর্টিকেল গুগল করতে লাগলো মীরা। মীরা নিজের সাইকোলজিস্ট ছিল, মানুষের মনের এই ভয়ঙ্কর রোগগুলোর ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। কিন্তু কাল্পনিক কোনো চরিত্র কি করে বাস্তবে দেখা যেতে পারে, এরকম কোনো ঘটনা মনোবিজ্ঞানের ইতিহাসে নেই। সাধারণত শিশুদের মধ্যে এক কাল্পনিক খেলার সাথে জন্ম নেয়। নিঃসঙ্গতাই মূল একটা কারণ। বাস্তবের জগতে যখন সে তার মনের মতো খেলার সাথী খুঁজে পায় না, তখন সে তার কল্পনার জগতে এক কাল্পনিক চরিত্রের সৃষ্টি করে। স্যামুয়েল ছেলেবেলা থেকে নিজের অসুস্থতার জন্য একাকিত্ব নিঃসঙ্গতার মধ্যে কাটাত। ওর মা বাবা ওকে সেই কারণেই বাইরে কোথাও নিয়ে যেত না। বাবা ফরেন্সিক আর মা সোশ্যাল ওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকতো সবসময়। মজিদ চাচা বলে একজন ছোটবেলা থেকে ওদের দেখাশোনা করতো। মীরার সাথে স্যামুয়েলের বিয়ের কিছুদিন আগে মজিদ চাচা মীরাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আসার পথে বাসের চাপায় তার স্পট দিয়েছিল। এর মানে কি স্যামুয়েল সত্যি বলছিল? ওর মনের ভিতরে গড়ে ওঠা অরণ্য সারিয়ে তাহলে স্যামুয়েলকে দিয়ে এই খুন মনে করিয়েছিল। প্রাচীন বাগান সভ্যতায় প্রকৃতির অসীম শক্তিকে কাজে লাগিয়ে মানুষের মনের ভিতরে কাল্পনিক চরিত্রকে বাস্তবে রূপ দিত। মন এবং আত্মার শক্তি অসীম। প্রাচীন মার্শাল আর্ট, স্যামুরাই সোলজার, বুদ্ধিস্ট লামা, চীনা সাম্রাজ্যের নিনজারা অদ্ভুত দক্ষতার সাথে মানসিক শক্তিকে দেহের মাঝে সঞ্চারিত করতে পারত। মেডিটেশনে বা ধ্যানে এমন এক পর্যায়ে যাওয়া যায় যা দিয়ে মনকে নিয়ন্ত্রণ করা যায়। কোনো কোনো ক্ষেত্রে অন্যের মনকেও নিয়ন্ত্রণ করা যায়। হিপনোটাইজ বা সম্মোহনের উদ্ভব সেখান থেকেই। সামিউলের ভেতরের অরণ্য নামে দানবটাকে শেষ করতে তার মনের ভেতরে তাকে ঢুকতে হবে, সেখানেই এর বসবাস।
অরণি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ওর গাঢ় নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। এতগুলো ভাবনার মাঝে হঠাৎ একটা গোলের শব্দে তার চিন্তা ছেদ পড়ে। চেয়ার নিচে পড়ার শব্দ সে শুনতে পেল। ভাব করে উঠল, ভয়ের একটা শীতল স্রোত নেমে গেল তার মেরুদণ্ডের নিচ পর্যন্ত। মীরা নিজের মনকে বোঝালো ভয় পেলে চলবে না, জিততে হবে তাকে। অন্যের কপালের জন্য খেয়ে মীরা সব জানালাগুলো বন্ধ করে দিল। এরপর দরজাটা বাইরে থেকে লক করে করিডোরের ধারে নিচের তলায় সিঁড়ির দিকে এগোতে লাগে।
মীরা, তোমার অপেক্ষাতেই ছিলাম, এসো বসো।
রামলাল, ও সিলিং এ ঝুলছে, তুমি ওকে?
আমি ওকে কিছু বলিনি, শুধু বললাম ওর বেঁচে থাকার কারণটা কি। ও বলল ওর এই পৃথিবীতে কেউ নেই, সে চিরকুমার, ও একাই থাকে, এই বাড়িটার দেখাশোনা করাই তার একমাত্র কাজ, বাকি সময় পাহাড়ের ধারে বসে গান গায়। এরকম একটা মানুষ বেঁচে না থাকলে এমন কোনো ক্ষতি হবে না, তাই বললাম তাহলে নিজের আত্মাকে মুক্ত করে দাও। ও নিজেই ওই নাইলনের দড়িটা সিলিং এ ঝুলাল, এই চেয়ারটার উপর দাঁড়িয়ে নটটা নিজের গলায় বাঁধল, চেয়ারটা নিজেই সরালো। কেমন ঘাট করে একটা শব্দ হলো, ওর ঘাড়ের পেছনের একটা সার্ভাইকাল বোন আর মৃত্যুর এই নিস্তব্ধ আর্তনাদের মধ্যে এক ভয়ঙ্কর সুন্দর লুকিয়ে আছে।
তুমি যা করছো তা ঠিক নয়, তুমি সামিওরি, অরণ্য বলে কেউ নেই, কারো অস্তিত্ব নেই, সব ভুল, সব মিথ্যে মহ।
তথাকথিত সাইকিয়াট্রিস্টদের মতো এই সাইকো কাউন্সিলিং দিয়ে তুমি সামিউলকে বাঁচাতে পারবে না, কারণ তোমার বিজ্ঞান আর হিউম্যান সাইকোলজিতে তোমার ব্যাখ্যা নেই মীরা।
আজ না হয় নতুন করে ব্যাখ্যাতীত কোনো ঘটনা বের হবে, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই।
বোকা মেয়ে, তোমার বইয়ের বিদ্যা আজ কোনো কাজ করবে? তুমি জানো প্রথম আমি যখন তোমাকে দেখি আমি আমি তোমার প্রেমে পড়ে যাই, সেদিন থেকে আমি তোমাকে চাই, এতটা দিন আমি অপেক্ষা করেছি।
তোমার নিয়ন্ত্রণ সামিউলের উপরে হতে পারে, আমার উপরে না। তোমার মধ্যে অনুভূতি বলে কিচ্ছু নেই, তোমার জীবনে কোনো ভালোবাসা নেই, তোমার কোনো অস্তিত্ব নেই, তাই তুমি হিংস্রতার মাঝে পিশাচের মতো আনন্দ খুঁজে পাও।
তাই এই যে দেখো, আমি তোমাকে স্পর্শ করছি, দেখো আমার অস্তিত্ব আছে।
না না, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি।
এসো এসো আমার জগতে এসো।
মীরা বুঝতে পারলো একটা চোরা পানির ভেতরে সে আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সে কিছুতেই উপরে উঠতে পারছে না, তলিয়ে যাচ্ছে অতলে। কিছুক্ষণ ঘোরের মধ্যে থাকবার পর হঠাৎ মীরার মনে হলো একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার জায়গায় সে ধপ করে পড়ল। কিছুক্ষণ অন্ধকারে চোখ সরে যাওয়ার পর ধীরে ধীরে সে দেখতে পেল এখন একটা ঘোলাটে করিডর, উপরে হলুদ ঘোলাতে টাংস্টেন লাইট জ্বলছে। মীরা বসা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালো, মাথায় পেছনে ভীষণ যন্ত্রণা হচ্ছে। করিডোরের দুপাশে নীরের ছড়ছ দেয়া মিশমিশে তার, করিডোরের শেষ মাথায় একটা দরজা খোলা দেখা যাচ্ছে। মীরা সেটার দিকে এগিয়ে গেল, দরজার কাছে যাওয়ার পর দেখল দরজাটা আন্দোলন করা, সে দরজার নকটা ঘোরাল, ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল দরজাটা। আচ্ছা আলোর ঘরে ঠিক মাঝখানে একটা চেয়ারে পিছমোড়া করে হাত বাঁধা একটা লোক মাথাটা থুতনির কাছে ঝুলে আছে, মাথার উপরে একটা 100 বছর বাল ঝুলছে। মীরা মানুষের সামনে গিয়ে থুতনি তুলে ধরল আর দেখতে পেল এটা স্বামী। তার বিবর্ণ বিধ্বস্ত মিস্ত্রের চেহারাটা মীরার ভিতরটাকে একেবারে ফাঁকা করে দিল, তেমন একটু স্যাঁতস্যাঁতে ঝাঁঝালো গন্ধ সে খুব তীব্রভাবে অনুভব করতে পেল ঠিক তার পেছন থেকে।
কি দেখছ মীরা? দেখলে তো আমার অস্তিত্ব কত প্রবল। আমার এই সাম্রাজ্যে তোমাকে স্বাগত। আমার সাম্রাজ্যের অর্ধেকটা এখন শুধুই তোমার।
আমি এখানে থাকতে আসিনি, আমি সামিউলকে নিতে এসেছি আর তোমার ধ্বংস নিয়ে এসেছি।
আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই।
তোমার ক্ষমতা কখনো আমার ভালোবাসার চেয়ে বেশি নয়, কারণ তোমার সৃষ্টি ঘৃণা হতাশা আর পাপ থেকে, মানুষের সৃষ্টি ভালোবাসা থেকে। তাই ভালোবাসার অস্ত্র দিয়ে তোমার দানবতাকে আমি হত্যা করব।
ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড পরনি বোধ হয়। ভালো মানুষ ডক্টর জেকিল কিন্তু অবশেষে মিস্টার হাইডেই পরিণত হয়। শেষের কথাগুলো নিশ্চয়ই মনে আছে। I bring the life to that unhappy Henry Jekyll to an end.
উপন্যাসের সাথে বাস্তবতার অনেক পার্থক্য। আজ নতুন কিছু হবে।
কাছে আসছো? আসো, আরো কাছে আসো।
এতটা বছর অপেক্ষা করেছো, এবার তোমাকে ছুঁয়ে দেখি অরণ্য। কাল্পনিক জগতের একটা চরিত্র রক্ত মাংসের রূপ পেয়েছে। ছুঁয়ে দেখি তোমার উষ্ণতা। কি তোমার উষ্ণতা কোথায়? সে তো বরফের মতো শীতল। তোমাকে জড়িয়ে ধরলে বুকের ভেতর কোনো স্পন্দন খুঁজে পাওয়া যায় না।
না না না, ওটা তুমি ভুল শুনছো। এই যে এই যে, আমি শুনতে পাচ্ছি।
এটা তোমার হৃৎস্পন্দনের শব্দ না, এটা ওই যে চেয়ারে বসে থাকা সামিউলের রক্ত মাংসের একটা মানুষের হৃৎস্পন্দনের শব্দ।
না না,
ভয় পাচ্ছ যে? এত ক্ষমতার অধিকারী একটা মানুষ হঠাৎ এমন ভয় পেয়ে গেল?
আমি আমি ভীত না, আমি ভয় পাইনি। এটা আমার জগৎ, সব ক্ষমতা আমার।
সামিউলকে ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই, তোমার কোনো ক্ষমতা নেই। তোমার এই ক্ষমতা প্রকাশের জন্য সামিউলের দেহটা প্রয়োজন।
তুমি ভুল জানো, একেবারে ভুল।
এই যে দেখো, তোমাকে স্পর্শ করে আলিঙ্গন করলে তুমি ধীরে ধীরে মাটির পুতুলের মতো কমে যাবে, কারণ তোমার ভেতরে কিচ্ছু নেই। তুমি রক্ত মাংসের মানুষ নও।
না না, তুমি আমাকে চেনো না, সরে যাও, আমার কাছ থেকে সরে যাও বলছি।
না, তোমার এই ঠুনকো আদলকে আমি ভেঙে গুঁড়ো করে দিব। মীরা ওকে জড়িয়ে ধরা মাত্র একটা কাদা মাটির মূর্তির মতো সে ভেঙে পড়তে লাগে। কদাকার বিভৎস একটা মূর্তি সে দেখতে পাচ্ছিল। রক্ত মাংসের পচা বিচ্ছিন্ন একটা গন্ধ বেরোতে লাগে সেখানে। দম বন্ধের বাজে গন্ধটার মাঝে একটা জ্যান্ত মানুষের আত্মনাদের শব্দ শোনা যাচ্ছিল। কি ভয়ঙ্কর ছিটছে আত্মনাদ! মীরার মনে হচ্ছিল মানুষের ব্যর্থতা, হতাশা, লোভ, হিংসা, ঘৃণাকে যদি ছোঁয়া যেত সেটাও ঠিক এমনই কদাকার হতো। প্রচন্ড শক্তিতে মীরা এই দানব কাদা মূর্তিটাকে নিঃশেষ করে দিতে লাগল। তার বন্ধ চোখে কেবল সামিউলকে দেখতে পাচ্ছে। শিলংয়ের রাস্তায় তাদের দীর্ঘ খুব পাশাপাশি হাত ধরে হাঁটা আর শেষের কবিতার লাইনগুলো আওনানোর স্মৃতি। মীরা জন্মদিনে সামিউল খুব সুন্দর একটা পোর্ট্রেট দেখেছিল। মনে হচ্ছিল একেবারে জীবন্ত। ওদের প্রথম অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দিতে সামিউল ওকে দার্জিলিং এর টাইগার হিল নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে প্রথম স্নো দেখার অদ্ভুত অসাধারণ স্মৃতি। এসব ভালোবাসা বিশুদ্ধ ভালোবাসা। নিজের সমস্ত ভালোবাসার শক্তি দিয়ে মীরা ঈশ্বরের কাছে সামিউলকে ফেরত চাইল। আর সেই দানবটার ধ্বংস, পৃথিবীর সকল ক্ষমতা আর কালো ধ্বংস হয়ে যায় সে এটা বিশ্বাস করে, না হলে পৃথিবী মিথ্যে, সব মিথ্যে। আজ প্রকৃতির নিয়মে জিতবে হাজার বছরের শাশ্বত ভালোবাসা।
শুনতে পাচ্ছ মা?
হ্যাঁ মা, তুই কখন আসলি? বাবা কোথায়?
এই যে, এই যে আমি। মীরা, তুমি ঠিক আছো?
তুমি ঠিক আছো সামিউল? ও চলে গেছে, অরণ্য চলে গেছে। আমি নিজ হাতে ওকে শেষ করে দিয়েছি, ওর অস্তিত্ব ধ্বংস করে দিয়েছি।
হ্যাঁ, অরণ্য চলে গেছে চিরতরে,
অরণ্য সারিয়া বলে এখন কারো কোনো অস্তিত্ব নেই। তোমার ভালোবাসা জিতে গেছে মীরা, আমাদের ভালোবাসা জিতে গেছে।
কিন্তু আমরা আলোয়া হিল রিসোর্ট থেকে বের হলাম কি করে?
আমার সেই ছাত্রটা ওর বাবাকে ইনফর্ম করেছিল, ও যে আর্মি রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে আসে, তারপর আমাদের উদ্ধার করে নিয়ে আসে। এখন আমরা চিটাগাং মেডিকেলে আছি।
আমি কতক্ষণ ধরে এখানে?
থ্রি ডেইজ। তুমি তিন দিন ধরে এখানে আছো।
তিন দিন মানে বাহাত্তর ঘন্টা? আমার কিছুই মনে নেই।
কিছু মনে রাখতে হবে না মীরা, ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে গেছে, এখন শুধু শান্তি।
তুমি ঘুমিয়ে পড়ো মা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
একটি 12 বছর পরের কথা।
হ্যালো মা, কেমন আছো?
এই তো ভালো, তুই কেমন আছিস?
ভালো আছি মা।
এবার ক্রিসমাসের ছুটিতে দেশে আসবি না মা? তোর বাবা বলছিল বান্দরবান বেড়াতে যাবে আমাদের নিয়ে।
না মা, এবার ক্রিসমাস ভ্যাকেশনে আমি নিউ ইয়র্কে থাকবো। এখানে স্নোফল দেখার মতো, অ্যামেজিং। বরং আমি টিকিট পাঠিয়ে দিচ্ছি, তুমি আর বাবা এখানে চলে এসো, অনেকদিন দেখি না তোমাদের।
ঠিক আছে মা, আমি তোর বাবার সাথে কথা বলবো।
মা আমি তাহলে এখন রাখি, অফিসের জন্য বের হব।
ঠিক আছে মা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর নিজের যত্ন নিস।
ওকে মা, বাই। বাবাকে আমার আদর দিও।
মা ফোন করেছিল বুঝি?
হ্যাঁ, তুমি যেভাবে বলেছ সেভাবেই দুজনকে আসতে বলেছি।
খুব ভালো, এবার আমরা সবাই একসাথে থাকব আলোহার শান্তির পৃথিবীতে।
এতক্ষণের কুয়াশা যে গল্পটি শুনছিলেন তার নাম অ্যালোহা হিল রিসোর্ট। লিখেছেন নাদিয়া ইসলাম নিতুল, ডাক্তার পরিচালনা ছিল রেহান এবং সাউন্ডে ছিলেন খন্দকার গানী। জানিয়ে দিচ্ছি যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাদের নাম। সামিউল চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন রেহান, অরণ্য শাহরিয়ার চরিত্রে নাফিস, মীরার চরিত্রে শহীদা, অরণ্যের চরিত্রে জাসিয়া, রামলালের চরিত্রে মঞ্জু এবং অ্যালোহার চরিত্রে নিতুল। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হচ্ছি কুয়াশা এক্সপ্রাইজ এবং কুয়াশার নতুন গল্প দিয়ে। সেই পর্যন্ত এর সঙ্গেই থাকবেন। সবাইকে শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.